বাংলা সাহিত্যের বেশ কিছু গল্প ও নাটক অবলম্বনে রচিত আমাদের এই বিশেষ নিবেদন গপ্প আড্ডার জগতে আপনাকে স্বাগত। আজ আমরা আপনাদের জন্য পরিবেশন করতে চলেছি ধীরেন্দ্রলাল ধরের লেখা তান্ত্রিক গল্পটি। গল্প পাঠে এবং গল্পের সূত্রধার আমি তিস্তা। গল্পের অন্যান্য চরিত্রে কৃষ্ণ এবং সৌরভ। শুরু হচ্ছে আজকের গল্প তান্ত্রিক। দুর্গাবিনোদ স্কুল মাস্টারের ছেলে, অনেক দুঃখ কষ্ট সহে এমএ পাশ করলেও মুরব্বির অভাবে ভালো চাকরি জোগাড় করতে পারল না। শেষ অবধি হলো কেরানি। এখনকার দিনে কেরানিগিরির আবার দুটো ভাগ হয়েছে, নিচু কেরানির মাইনে 100 থেকে শুরু করে উঁচু কেরানির মাইনে শুরু হয়েছে 200 টাকা থেকে। মুরবিহীন দুর্গাবিনোদ নিচু ধাপের কেরানি হল, তাও জুটল অনেক কষ্টে, এমএ পাশেও কুলায়নি। এই কেরানিগিরির জন্য আবার পরীক্ষা দিতে হয়েছিল। চাকরিটা হয়ে দুবেলা দুমুটো অন্যের সংস্থান তো হল। দুর্গাবিনোদের পড়াশোনারও শখ আছে, সন্ধে 7টা থেকে লাইব্রেরিতে হাজিরা দিয়ে চলল রাত 9টা অবধি। দর্শন শাস্ত্রে সে এমএ পাস করেছে, এবার হিন্দু দর্শনটাও সে ভালোভাবে বুঝে নিতে চায়। ধর্ম কি, ঈশ্বর কি, মানুষ কেমন করে নিজের মধ্যে ঈশ্বরকে উপলব্ধি করে, এই সব বুঝতে বুঝতে শেষে এসে পড়ে সে সব সাধু সন্ত মহান্ত সাধনা করতে করতে ভগবত শক্তি লাভ করেছিলেন তাদের কথায়। ভারতের সাধকদের যত সব অলৌকিক কীর্তিকথা পড়তে পড়তে দুর্গাবিনোদ সাধু দর্শনের জন্য উন্মুখ হয়ে উঠল। রবিবারে ছুটির দিনে তার আর বাড়িতে বসে থাকা চলল না, কলিকাতার আশেপাশে 20-25 মাইলের মধ্যে কোথায় কোন আশ্রম আছে, কোথায় কোন তান্ত্রিক থাকেন, সেখানে সে যাওয়া আসা শুরু করল। দুর্গাবিনোদ আশ্রমে যায়, আরো 10 জনের মাঝে বসে, আশ্রমিক মহাত্মাদের বাণী শোনে, তারপর প্রণাম করে সন্ধেবেলায় বিদায় নেয়। ফেরার পথে মহাত্মার বাণী মনে মনে আলোচনা করে, মহাত্মা কত বড় সাধক তার একটা পরিমাপ করার চেষ্টা করে, মহাত্মার কোনো অলৌকিক শক্তি আছে কিনা তা জানার চেষ্টা করে। একদিন খবর পেল হাওড়ায় এক গ্রামে এক তান্ত্রিক আছেন, তিনি অলৌকিক ক্ষমতার অধিকারী। জলপোড়া দিয়ে অম্লশূল সারান, কানে কাঠি দিয়ে কালা মানুষের বধিরতা দূর করেন, কঠিন বাতের বেদনা সামান্য হাত বুলিয়ে আরাম করে দেন। যিনি খবরটা দিয়েছিলেন তিনি সঙ্গে করে নিয়ে গেলেন। বাস থেকে নেমে মাইলখানেক হেঁটে গেলে একটি ছোট্ট গ্রাম, গায়ের গোড়াতেই এক পুকুর পাড়ে একটি ছোট্ট মন্দির, মন্দিরের পাশেই একখানি চালা ঘর। ঘরের দাওয়ায় একজন জটাধারী সাধু বসে আছেন, সামনের ধুনুচিতে আগুন জ্বলছে, পাশে একটা কলসি ও ভার, কয়েকজন পুরুষ ও মহিলা হাত জোর করে সামনে মাদুরে বসে আছে। দুর্গাবিনোদ বসে পড়ল। সাধুর বয়স বেশি নয়, তার চেহারা বলিষ্ঠ, রং কালো, মাথায় জটাও বিশেষ দীর্ঘ নয়, চোখ দুটি জবা ফুলের মতো লাল, তার ওপর কপালে লাল চন্দন লেপা, ভক্তির চেয়ে ভয় হয় বেশি। দুর্গাবিনোদের দিকে নজর ফেলতেই সে হাত জোর করে প্রণাম জানাল। সাধু নিজে থেকেই বললেন,
কি চাই? কোনো মেলা অত সহজ নয়, আগে নিজেকে তৈরি কর, তারপর গুরু। পাত্র ফুটো হলে জল রাখিবে কেমন করে, আধার ঠিক না হলে মন্ত্র শক্তি ধারণ করিবে কেমন করে, সে মন্ত্র যে দেবে তার কোনো লাভ নেই, যে নেবে সেও ব্যক্ত হবে, তৈরি হ।
কিভাবে তৈরি হতে হবে?
পাক সংযম কর, বেশি কথা বলবি না, নিরামিষ আহার গ্রহণ করবি, অযথা কোনো পরিশ্রম করবি না, শক্তি সঞ্চয় করবি, সন্ধ্যার পর কোনো মন্দির বা গঙ্গার তীরে বসে চুপ করে ঈশ্বরের ধ্যান করবি, ধীরে ধীরে মন আত্মস্থ হবে, চিত্ত দৃঢ় হবে, তখন গুরু মন্ত্র নিয়ে সাধন ভোজনের কথা উঠবে, তার আগে কিছু হবে না।
দুর্গা বিনোদ এতদিনে যেন একটা আলো দেখতে পেল। গুরু মন্ত্রের কথাটা সে ভেবেছে, কিন্তু এমনভাবে তার হদিশ কেউ তাকে বাতলাতে পারেনি। তান্ত্রিকের ওপর তার বিশ্বাস হলো, প্রথম দর্শনে এমনভাবে মনের কথা টেনে বলা সহজ নয়। বিকাল অবধি দুর্গা বিনোদ কালী বাবার সামনে বসে রইল। অবধূত কালী বাবা আর তার সঙ্গে কোনো কথা বললেন না, কলসি থেকে ভাড়ে মদ ঢালেন আর খান। আর অসুস্থদের রোগের কথা শোনেন, দু একজনকেও ওষুধ দেন। ওষুধ মানে কাউকে ধুনির ছাই, কাউকে ধূপের আঁত পোড়া কাটি।
এই ছাইটা তিন ভাগ করে তিন দিন সকালে খালি পেটে খাবি, এই কাঠিটা একটা তামার মাদুলিতে ভরে ধারণ করবি।
বলা দুর্গা বিনোদ প্রণাম জানিয়ে পড়ল। কালী বাবা একবার তাকিয়ে হাসলেন শুধু। দুর্গা বিনোদ অনেক আশ্রম ঘুরছে, অনেক মহারাজকে দর্শন করেছে, দিনের পর দিন অনেকের উপদেশ বাণী শুনেছে, কিন্তু কালী বাবার মতো অলৌকিক ক্ষমতা কারো দেখেনি। ছাই দিয়ে রোগ সারানো, কানে কাঠি দিয়ে বধিরতা আরাম করা, হাত বুলিয়ে বাতের বেদনা মুক্ত করা, এসব বড় কম শক্তির কথা নয়। এই মানুষটি কিছুটি ঐশ্বরিক শক্তি যে আয়ত্তে এনেছেন এ কথা মানতেই হবে। দুর্গা বিনোদ কালী বাবার কাছে নিয়মিত যাওয়া আসা শুরু করল। যদি ইনি প্রসন্ন হয়ে কৃপা করেন, তাহলে দুর্গা বিনোদও একদিন কৃতার্থ হবে। কালী বাবা সেই যে প্রথম দিন কথা বলেছিলেন, তারপর থেকে আর কোনো কথাই বললেন না। প্রণাম করলে হাসেন আর হাত তুলে বলেন,
জয়স্তু।
দুর্গা বিনোদ এদিকে নিরামিষ খাওয়া শুরু করছে, কথা কম বলে, অনর্থক কোনো ঘোরাফেরা করে পরিশ্রম করে না। রাত ১২টা অবধি বই পড়া ছেড়ে দিয়েছে। কালী বাবার কথা মতো নিজেকে সে দীক্ষা গ্রহণের উপযুক্ত করে তুলছে। হঠাৎ একদিন মাস ছয়েক পরে কালী বাবা বললেন,
তুই তো রোববার আসিস, আসছে শনিবার আয় না, সেদিন অমাবস্যা, রাতে মায়ের পুজো দেখবি।
হ্যাঁ, সে তো আমার সৌভাগ্য।
সন্ধ্যায় চলে আসবি, রাতে এখানেই থাকবি, সারারাত জাগতে পারবি তো? আমি সারারাত পুজো করি।
একটা রাত তো।
তাহলে আসার সময় মায়ের পুজো নিয়ে আসিস।
আচ্ছা, কি আনতে হবে বলুন।
কি আর কি আনবি, তিন বোতল দেশি মদ আনবি, তাতেই হবে।
পর কলসি থেকে এক ভাঁড় মদ নিয়ে গলায় ঢাললেন,
খাই, মা কালী বলে।
দুর্গা বিনোদ সেদিন খুশি হলো, কালী বাবা মদ চেয়েছেন, পুজো দেখার জন্য ডেকেছেন, এবার তিনি প্রসন্ন হবেন। উৎফুল্ল মনে দুর্গা বিনোদ সেদিন বাড়ি ফিরল। শনিবার সন্ধ্যায় রেশন ব্যাগের মধ্যে তিন বোতল দেশি মদ নিয়ে দুর্গা বিনোদ কালী বাবার আশ্রমে এলো। তখন ঘরে ঘরে আলো জ্বলছে, কালী বাবা দাওয়ায় বসেছিলেন, বললেন,
এনেছিস? দে দে।
বোতল তিনটি নিয়ে কালী বাবা মন্দিরে চলে গেলেন। বললেন,
দু ঘন্টা এখন বস, পূজোর সময় আমি তোকে ঠিক ডেকে নেব।
মাদুর পাতা ছিল, দুর্গা বিনোদ সেই মাদুরের ওপর উঠে বসল। ক মিনিট বসে থাকার পরেই দুর্গা বিনোদ বুঝল, রাতের অন্ধকারে চুপ করে বসে থাকার মতো স্থান সেটা নয়। কানের পাশে মশার ডাক আর থামাতে চায় না। বুদ্ধি করে দুর্গা বিনোদ রেশনের থলির মধ্যে একখানা চাদর এনেছিল। এবার সেই চাদরখানা নিয়ে আপাদমস্তক মুড়ে দিল, শুধু চোখ দুটি বেরিয়ে রইল। তবু মনে হয় যেন মশা কামড়াচ্ছে। সামনে অন্ধকার, মাঠ ঘাট গাছপালা সবই কালো হয়ে মিশে গেছে। অনেকটা তফাতে দু তিনটে ঘরের জানলায় আলো দেখা যাচ্ছে। কাছাকাছি মানুষ আছে বলে মনে হয় না। কালী বাবার এই ঘরখানাতেও কেউ থাকে না, তার পরিজনরা থাকে ওই গ্রামে। এখানে কালী বাবা একা থাকেন সাধন ভোজনের জন্য। ঝিঝি পোকা, চারিপাশ নিঝুম, এই তো সন্ধ্যা হয়েছে, এরই মধ্যে মনে হয় রাত যেন দুপুর হয়ে গেল।
এইভাবে কতক্ষণ যে বসে থাকতে হবে কে জানে।
কালীবাবাও তো মন্দিরে ঢুকে দরজা বন্ধ করে দিয়েছেন, পাশে একজন কথা বলার মানুষ থাকলে ভালোই হতো, বড় একা মনে হয়।
দেয়ালের হেলান দিয়ে দুর্গা বিনোদ ঝিমুতে শুরু করে। দুর্গা বিনোদ কোনো এক সময় বোধ হয় ঘুমিয়েই পড়েছিল। সহসা ঘুম ভাঙল।
আয় আয় উঠে আয়, এবার মায়ের আরতি হবে।
উঠে দুর্গা বিনোদ কালী বাবাকে অনুসরণ করল। মন্দিরের মধ্যে পিদিম জ্বলছে, ধূপ ধুনোয় অন্ধকার, ছোট প্রতিমাটির ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়েছে। সামনে কিছু জবা ফুল আর মদের তিনটি বোতল। কালী বাবা আসনে গিয়ে বসলেন, বললেন,
যা যা তুই দরজার বাইরে বস।
দুর্গা বিনোদ বাইরে বসে পড়ল। মন্ত্র উচ্চারণ শুরু করলেন, মাঝে মাঝে জবা ফুল তুলে প্রতিমার চরণে অর্ঘ্য দিতে লাগলেন। প্রায় ঘণ্টাখানেক এইভাবে পুজো করার পর হাঁক দিয়ে উঠলেন, তারপর পঞ্চপ্রদীপের আরতি শুরু করলেন। এবার প্রদীপের আলোয় ধোয়ার মাঝেও কিছু কিছু নজর পড়তে লাগলো। দুর্গা বিনোদ দেখল ঘরের মধ্যে দরজার পাশে আরেকজন যেন কে বসে আছে।
আপনারা ভাবছেন যে আজ হঠাৎ গল্পের মাঝে এসব কি?
একটি বিশেষ সূচনা রয়েছে, তবে আমরা ছোটদের বলতে আসিনি যে তারা গল্প শুনবে না।
ঠিক তাই, আজকের গল্পে যেসব প্রাচীন ইতিহাস বা কুসংস্কারের উল্লেখ আছে তা সম্পূর্ণ কাকতালীয়, বাস্তব জীবনে এর কোনো মিল নেই।
তাই মনের আনন্দে গল্প শুনুন আর শেয়ার করুন দেশে বিদেশের বন্ধুদের সাথে।
আশা করি আমাদের গল্প আপনাদের পছন্দ হবে। তাহলে কি করতে হবে?
সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনটি অন করে দিতে হবে, যাতে
আমাদের আপলোড করা গল্পগুলি আপনার কাছে পৌঁছে যায় সবার আগে।
ধন্যবাদ।
এবার থেকে আপনি আমাদের গল্প শুনতে পাবেন স্পটিফাই, গানা, জিও সেভেন, গুগল পডকাস্টের মতো বিভিন্ন পডকাস্ট প্ল্যাটফর্মগুলিতে। আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ হল দি টিম স্টোরি ওয়ার্ল্ড অফিসিয়াল। ডিসক্রিপশন বক্সে সমস্ত লিংক দেওয়া রইল। অবশ্যই ফেসবুক পেজ এবং স্পটিফাইতে আমাদের ফলো করুন, লাইক করুন এবং শেয়ার করুন। আপনার সমর্থন একান্তই আমাদের কাম্য। ধন্যবাদ।
কখন এলো?
পঞ্চপদে ঘুরতে ঘুরতে আলোটা যখনই সেদিকে পড়ে, দুর্গা বিনোদ লোকটির মুখের পানে নজর করে। কি বিশ্রী ফ্যাকাশে মুখ, যেন মরার মতো। আরতি শেষ হয়, শাক বাজিয়ে কালীবাবা বসলেন। মদের তিনটি বোতল মায়ের চরণে স্পর্শ করিয়া হাঁক দিলেন,
মা কালী করলা বদনা লোল জীবা মা, জয় মা। যা প্রণাম কর, প্রসাদ নে।
দুর্গা বিনোদ প্রণাম করল। বোতল থেকে এক ভাঁড় মদ ঢেলে কালী বাবা বসে থাকা সেই লোকটির মুখে ধরলেন, বললেন,
খা।
লোকটি মদ খেল। কালী বাবা সেই ভাঁড়ে আবার মদ ঢাললেন। তাকে বললেন,
ধরো, ওকে দাও।
লোকটি ভাঁড় ধরল, হাত বাড়িয়ে এগিয়ে দিল দুর্গা বিনোদের দিকে। মানুষের হাত যে এতটা লম্বা হয় দুর্গা বিনোদ তা জানত না। ভাঁড় শুদ্ধ হাতখানা সোজা দরজা পার হয়ে চলে এলো তার মুখের কাছে। দুর্গা বিনোদ থ। দুর্গা বিনোদ তাকিয়ে দেখল, হাতখানায় কোথাও এতটুকু মাংস নেই, সবটাই কঙ্কাল। হাতের মালিকের পানে তাকাল।
কঙ্কালের করটি।
দুর্গা বিনোদের সারা দেহ কেঁপে উঠল।
না না
বলেই এক লাফে দাঁড়িয়ে উঠেই সে ছুটল, সোজা পথ দিয়ে সে ছুটল। কানে এলো পিছনে কে যেন অট্ট হাসি হাসছে। সেই অন্ধকারের পথে পুরো দু মাইল দৌড়ে ছুটে এসে দুর্গা বিনোদ থামল একেবারে বাজারের মধ্যেই। তখনও সকাল হতে অনেক দেরি। ভয়ে ভয়ে সে পিছন পানে তাকালো, পিছনে কেউ আসছে কিনা। বাজারে অনেক ঘরের দাবায় মানুষ শুয়েছিল, তাদের দেখে দুর্গা বিনোদ ভরসা পেল। একটা দোকানের দাওয়ায় সে বসে পড়ল। পরক্ষণে তার মনে হল, সেই হাতখানা তার মুখের সামনে মদের ভাটটা যেন এগিয়ে ধরেছে। দুর্গা বিনোদ চিৎকার করে অজ্ঞান হয়ে গেল। সকালে বাজারের লোকেরাই দুর্গা বিনোদকে বাসে তুলে দিয়েছিল। ভয়ের ভাবটা কাটিয়ে উঠতে কদিন তার সময় লেগেছিল। এখন তান্ত্রিকের নাম শুনলেই সে চমকে ওঠে, সহজে আর দেখতে ছোটে না। বলে,
বাবা, ও বড় কঠিন সাধনা, দূরে থেকে ওকে প্রণাম জানানোই ভালো।
আপনারা শুনছিলেন ধীরেন্দ্রলাল ধরের লেখা তান্ত্রিক গল্পটি। গল্প পাঠে আমি তিস্তা, কালীবাবার চরিত্রে কৃষ্ণ এবং দুর্গা বিনোদের চরিত্রে সৌরভ। শেষ হলো আজকের গল্প তান্ত্রিক। দেখা হচ্ছে পরবর্তী আরেকটি রোমাঞ্চকর ভৌতিক গল্পে। ততক্ষণের জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন। ধন্যবাদ।